শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থোয়ে বলেন, আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি, এখন সমাধানের উদ্দেশ্যে দুই দেশ কাজ করছি।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
কর্ণাটকে নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজেপি দলের বিএস ইয়াদুরাপ্পা।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন নারীকণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার নির্ধারিত শীর্ষ বৈঠক যাতে অনুষ্ঠিত হয়, দক্ষিণ কোরিয়া তার জোর চেষ্টা চালাচ্ছে। গতকাল পিয়ংইয়ং সরকার সতর্ক করে দিয়েছিল যে তার পরমাণু অস্ত্র কর্মসূচি বিনষ্ট করার যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে সে ওই শীর্ষ বৈঠক বাতিল করতে পারে। আজ দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই সংকল্প প্রকাশ করে যে তারা সোল, ওয়াশিংটন এবং পিয়ংইয়ং এর মধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশগুলোর অবস্থানের সমন্বয় সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এই শীর্ষ বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হতে পারে। ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই শীর্ষ বৈঠকের ব্যাপারে সন্দেহ দেখা দেয় যখন উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন উপপররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে গোয়ান বলেন যে যুক্তরাষ্ট্র যদি তার এই দাবি অব্যাহত রাখে যে উত্তর কোরিয়া একতরফাভাবে তার পরমাণু অস্ত্র ভাণ্ডার পরিত্যাগ করবে, তাহলে পিয়ংইয়ং সরকার এটা বিবেচনা করে দেখবে যে তারা শীর্ষ বৈঠকে যোগ দেবে কি দেবে না। বুধবার আরও পরের দিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে এই শীর্ষ বৈঠক হবে কি হবে না সে ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, দেখি কি হয়, সময় সব বলে দেবে। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে যে নিরাপত্তা বাহিনী কথিত ইসলামিক স্টেটপন্থী একজন শীর্ষ জঙ্গি কমান্ডারকে তাড়া করে হত্যা করেছে। শতাধিক শিয়া মুসলিম এবং পুলিশের লোকজনদের হত্যা করার জন্য এই লোকটিকে খোঁজা হচ্ছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোপন খবর পেয়ে রাতের বেলার এই অভিযানে দুজন আত্মঘাতী আফগান বোমাবাজকেও হত্যা করা হয়েছে এবং সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী নিরাপত্তা বাহিনী একজন আহত সন্ত্রাসীকেও আটক করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয় যে তুমুল বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারায় এবং ৪ জন সৈন্য আহত হয়, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। পাকিস্তানি সামরিক বাহিনী নিহত ওই উগ্রবাদী কমান্ডারকে সালমান বাদেনি বলে চিহ্নিত করে এবং বলে যে সে ওই প্রদেশে নিষিদ্ধ সুন্নি জঙ্গি গোষ্ঠী লস্করে জঙ্গির নেতৃত্বে ছিল। মনে করা হয় যে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস ৩ বছর আগে আফগানিস্তান পাকিস্তান অঞ্চলে তার উগ্রবাদী কর্মকাণ্ড শুরু করার পর থেকে এই গোষ্ঠী লস্করে জঙ্গি আইএসের সঙ্গে সম্পৃক্ত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাদিনকে হত্যা এবং তার দলকে খুঁজে বের করাকে তাদের বড় রকমের সাফল্য বলে দাবি করছেন এবং বলছেন যে তারা বেছে বেছে নিরপরাধ হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন ও পুলিশকে হত্যার সঙ্গে যুক্ত ছিল। সামরিক বাহিনী গতকালের ওই অভিযানকালে বাদিনির গুলিবিদ্ধ দেহাবশেষ, গোলাগুলি এবং বোমা বানানোর সাজসরঞ্জামের ছবিও প্রকাশ করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য গঠিত বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে দেয়া কঠিন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব ইউ মিন্ট থোয়ে। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন,
আমরা যাতে দ্রুত রিপ্যাট্রিয়েশন করা সম্ভব হয় সেই ব্যাপারে পক্ষই একসাথে কাজ করার চেষ্টা করছি।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থোয়ে বলেন, আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি, এখন সমাধানের উদ্দেশ্যে দুই দেশ একসঙ্গে আন্তরিকতা নিয়ে কাজ করছি। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য দুই দেশের মন্ত্রী পর্যায়ে চুক্তি হলেও গত সাড়ে পাঁচ মাসে মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে এ যাবৎ একজন রোহিঙ্গাও দেশে ফিরতে পারে নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, অতি সম্প্রতি জেনিভায় অনুষ্ঠিত জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের জবাব দিতে ব্যর্থ হয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক HRW এমন বক্তব্য দিয়ে বলেছে, আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে শুধু সেগুলোকে সেখানে জোর গলায় তুলে ধরেছে, কিন্তু জোরপূর্বক গুম, গোপন ও খেয়ালখুশি মতো আটক রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশ করার স্বাধীনতার উপর দমন নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে যে উদ্বেগ রয়েছে সে বিষয়টি প্রতিনিধি দল এড়িয়ে গেছে। মানবাধিকারের আন্তর্জাতিক মান অনুসরণের যে দায় দায়িত্ব রয়েছে তা মেনে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে HRW। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের কর্ণাটক রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজেপি দলের ইয়েদুরাপ্পা, কিন্তু এখনো আইনি জটিলতা সে ব্যাপারে রয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
বিজেপি নেতা BS ইয়েদুরাপ্পা বৃহস্পতিবার কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যেন না নিতে পারেন সেজন্য একেবারে ভোর আড়াইটের সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস ও JDS দল। শপথ গ্রহণ অবশ্য ঠেকানো যায়নি, ইয়েদুরাপ্পার বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিলেন, কিন্তু এই মামলাটি আবারও সুপ্রিম কোর্ট শুনবে শুক্রবার সকালে। সংখ্যার হিসেবে কংগ্রেস আর JDS দলের 112 আসন আর বিজেপির 104 আসন। ক্ষমতায় এসে বিজেপির উদ্দেশ্য আরও বিধায়ককে ভাঙিয়ে এনে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেওয়া, আবার সেটা ঠেকাতে বদ্ধপরিকর কংগ্রেস আর JDS। কি যে হবে সে কথা ভবিষ্যৎই জানে। ভারতে এখন 20 রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি, এরপরেও কর্ণাটক হাতছাড়া করতে বিজেপি রাজি নয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক, যাকে এই গত সপ্তাহ নির্বাচনের আগ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে বলে মনে হতো, তিনি এখন নতুন করে দুর্নীতির অভিযোগের সম্মুখীন হচ্ছেন। আজ ভোরে মালয়েশিয়ার পুলিশ সাবেক এই নেতার বাড়ি এবং অন্যান্য সম্পত্তিতে অভিযান চালিয়ে সেই সব নথিপত্রের সন্ধান করে যা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ যে তিনি রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল বা 1MDB থেকে কয়েক কোটি ডলার আত্মসাৎ করেছেন। কর্পোরেটের ইতিহাসে সবচাইতে বড় চুরির ঘটনায় তার কথিত ভূমিকা ফাঁস হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করছে যে ওই তহবিল থেকে তিনি $450 কোটি আত্মসাতে সাহায্য করেছেন। নাজিব কোনো রকম অন্যায় করার কথা অস্বীকার করেন। যুক্তরাষ্ট্রের FBI সহ আরও 6 দেশে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করার জন্য মালয়েশিয়ার দুর্নীতি তদন্তকারীরা প্রস্তুতি নিচ্ছেন, তখন কেবল যে নাজিব ঘাবড়াচ্ছেন তাই নয়, অভিশংসকদের তালিকায় অনেক রাঘব বোয়ালও রয়েছেন, যাদের মধ্যে পেট্রো সৌদিরও কেউ কেউ আছেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা মালয়েশিয়া উন্নয়ন তহবিল থেকে $100 কোটি আত্মসাত করেছে। তাছাড়া অভিশংসকরা বলছেন আরেকটি বড় প্রতিষ্ঠান লৌতয়েক ঝো এবং আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠানগুলো তাকে দুর্নীতি করতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কৌঁসুলি বলছেন যে অভিশংসকরা এটা নির্ধারণ করেছেন যে 2016 সালের নির্বাচনের সময় রাশিয়ার হস্তক্ষেপ এবং এ ব্যাপারে তদন্তে বাধা দিয়ে তিনি কার্যত বিচারকেই বাধাগ্রস্ত করেছেন কিনা সে ব্যাপারে অভিযুক্ত হলেও তাঁকে দোষী সাব্যস্ত করা হবে না। নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি, যিনি সম্প্রতি ট্রাম্পের আইনজ্ঞদের দলে যোগ দিয়েছেন, তিনি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে বলেছেন যে সম্প্রতি বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের আইনজীবীরা তাকে বলেছেন যে তারা বিচার বিভাগের দীর্ঘদিনের নীতি মেনে চলবেন এবং তারা যদি অবিশ্বাসযোগ্যভাবে অপরাধের স্পষ্ট প্রমাণও পান, তারা ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করবেন না। জুলিয়ানি বলেন তারা এ ব্যাপারে বড়জোর একটি রিপোর্ট লিখতে পারেন এবং তা যতই খারাপ হোক আমরা এর মোকাবিলা করতে পারব বলে তিনি উল্লেখ করেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রিন বলেছেন রোহিঙ্গাদের দ্রুত এবং স্থায়ী প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে 5 দিনব্যাপী সফর শেষে মিয়ানমার সফরের উদ্দেশ্যে যাত্রার প্রাককালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে ইউএসএআইডি এর প্রশাসক রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সময়ে দেয়া সহায়তার উল্লেখ করে বলেন, আগামী বর্ষা মৌসুমে তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে আরও সহায়তা দেয়া হবে। তিনি বলেন,
We will continue to offer more assistance, especially with cyclone and monsoon season posing new and very serious risks.
তিনি বলেন, দেশে ফিরে তিনি তার বাংলাদেশ এবং মিয়ানমার সফরের অভিজ্ঞতা সরকারের কাছে তুলে ধরবেন, যা রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়তা করবে। মার্ক গ্রিন তার দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সরকার আশা করে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি অবাধ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি বাংলাদেশ পূরণ করবে। তিনি রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানিয়ে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাবেশ করার অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এখন কোন পর্যায়ে জানার চেষ্টা করেছেন আহসানুল হক।
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, সেদিকে নজর রাখছেন কলকাতায় সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। তার সাথে এখন কথা বলছি। পরমাশিস, এক নজরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত কতটা পাওয়া গেছে এবং কেমন দেখাচ্ছে?
প্রায় 95% ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। সরকারিভাবে যে পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফলটা সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট হয় সেটা এখনো পর্যন্ত না হলেও, কিন্তু পার্ট বাই পার্ট যেটা প্রত্যেকটা ভোট কাউন্টিং থেকে যেরকম জানানো যাচ্ছে কাউন্টার সেন্টার থেকে, সেই পর্যন্ত এখনো পর্যন্ত সমস্ত সংবাদ মাধ্যম, মিডিয়া বা মিডিয়ার কাছে যেটুকু জানানো হয়েছে, 95% রেজাল্ট এক্ষুনি বেরিয়ে গেছে। তার মধ্যে থেকে সেই 95% যদি আমরা 100% মধ্যে ধরি, দেখা যাচ্ছে প্রায় 90% উপরে আমাদের রাজ্যের যারা সরকার পরিচালনা করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, তারাই প্রায় সব আসন ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ তারা জয়লাভ করেছে। অবশ্যই বিরোধীদের জায়গা কিছুটা হলেও এবারে একটু এগিয়েছে, আর প্রথম বিরোধী দল হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তারপর বাম দলগুলো, তারপর কংগ্রেস এবং নির্দলরা।
তৃণমূল কংগ্রেস কি এবারে গতবারের চাইতে ভালো ফল করলো তুলনামূলকভাবে?
তুলনামূলকভাবে সেটা এক্ষুনি পুরোপুরি না বলা গেল, ভালো ফল তো অবশ্যই করেছে, কিন্তু সেই জায়গা কিন্তু অনেকটা এগিয়েছে বিজেপি। আমি বলতে চাইছি তৃণমূল কংগ্রেস 10টা সিট যদি 2013 পায়, এবারে তারা 12টা পেয়েছে, কিন্তু বিজেপি যদি গতবারে 2টা সিট পায় সেখানে তারা পেয়েছে 4টে সিট। এরকম তৃণমূল কংগ্রেস তো ভালো ফল করেছে, কিন্তু দ্বিতীয় বিরোধী দল হিসেবে রাজ্যে কিন্তু উঠে এসেছে এই মুহূর্তে প্রথম বিরোধী দল বিজেপি। এই মুহূর্তে ঘোষিত ফলাফলের মধ্যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত গুলোর যে ভোটের ফলাফল ইতিমধ্যে ঘোষিত হয়েছে, যার মধ্যে গোটা রাজ্যব্যাপী আমি পরিসংখ্যান দিচ্ছি, তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 16,166টি আসনে, বিজেপি জয়লাভ করেছে 4,020টি আসনে, বাম দলগুলো জয়লাভ করেছে 1042টি আসনে এবং নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে 1284টি আসনে। আর গোটা রাজ্যের জেলা পরিষদের যে পঞ্চায়েত সমিতির যে ইলেকশনটা হয় তাতে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন, সেখানে ওই জেলায় আর কোনো দল কোনো সিট পায়নি। পশ্চিম বর্ধমানে টিএমসি পেয়েছে, মানে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছে 16টি আসন। হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 21টি আসন আর একটি পেয়েছে কংগ্রেস। উত্তর দিনাজপুরে 12টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরে 13টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসন পেয়েছে বিজেপি। মালদায় 16টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, 2টি আসন পেয়েছে বিজেপি, একটি পেয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদে 22টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, অন্যান্য দলরা কেউ কিছু পায়নি। আলিপুরদুয়ারে 11টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, 2টি আসন পেয়েছে বিজেপি। কোচবিহারে 21টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, অন্যান্য দল কেউ কিছু পায়নি। জলপাইগুড়িতে 13টা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, একটিতে বিজেপি। উত্তর চব্বিশ পরগনাতে 31টি আসনে জয়লাভ করেছে বিজেপি এবং একটিতে বিজেপি এবং একটিতে বাম দল। দক্ষিণ চব্বিশ পরগনাতে 17টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। নদিয়াতে 28টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, 3টিতে বিজেপি, একটিতে বাম দল। হাওড়াতে 16টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরে 30টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, একটিতে বিজেপি। পুরুলিয়াতে 16টি আসনে কংগ্রেস জয়লাভ, তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে পুরুলিয়াতে, 7টি আসনে বিজেপি। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে 29টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বাঁকুড়াতে 10টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, একটিতে বিজেপি। ঝাড়গ্রামে 9টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, 3টিতে বিজেপি। কৃষ্ণগোপাল দাস তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন, আমি সেটা শোনাবো। এবং রাজ্যের সাধারণ নাগরিক এবারের নির্বাচন সম্পর্কে তার কি প্রতিক্রিয়া?
কলকাতার সোদপুর থেকে কৃষ্ণগোপাল দাস বলছি। আজকে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো। যে সকল প্রার্থীরা জয়ী হয়েছেন আমার তরফ থেকে প্রত্যেককে অভিনন্দন, কিন্তু আমাদের হতাশার ব্যাপার যেটা সেটা হচ্ছে নির্বাচনের দিন এতগুলো প্রাণ গেল, যে দলেরই হোক, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মী সমর্থকদের মৃত্যুবরণ করতে হলো, এটা কি ধরনের নির্বাচন?
আমি আরো একজনের প্রতিক্রিয়া শোনাবো, তিনি একজন স্কুল শিক্ষক শিক্ষিকা, শ্রীমতী সোমাইজ, তার বক্তব্য শোনাবো।
যে পঞ্চায়েতের ফল বেরিয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতেছে, অন্যান্য বিরোধী দলও কিছু কিছু আসনে জয়লাভ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট ব্যবস্থায় কেউ হারবে কেউ জিতবে এটা সত্যি কথা, কিন্তু গত সোমবারের নির্বাচনে এবং পুনর্নির্বাচনের দিনে যে হতাহতের ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ মৃত্যু ঘটেছে, এটা কখনোই একজন সাধারণ নাগরিক হিসেবে, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কাম্য ছিল না। প্রশাসনের ব্যর্থতা কিনা জানি না, নির্বাচন কমিশন আরেকটু যত্নবান হলে হয়তো এই মৃত্যুগুলো এড়ানো যেত।
আমি কলকাতার একজন সংবাদদাতা হিসেবে অবশ্যই বলবো, নির্বাচন আমরা সারাক্ষণই মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ফলো করার চেষ্টা করেছি। বিশ্লেষণ করার করতে গেলে আমাদের এটাই বলতে হবে যে ভারতবর্ষের মতন দেশে, পশ্চিমবঙ্গের মতন রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে ভোট হচ্ছে, কিন্তু আমাদের কেমন যেন আশঙ্কিত আমরা যে ভোট কর্মীরা সাংবাদিকরা আহত হচ্ছে ভোটের খবরাখবর সংগ্রহ করতে গিয়ে। 19 জন মারা গেল, একজন প্রিজাইডিং অফিসার খুন হয়ে গেল, সে খুন হয়েছে না সে কি হয়েছে সে তো তদন্ত করে প্রকাশ হবে। যারা নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন আরেকটু যত্নবান এবং আরেকটু কনফিডেন্স তাদের থাকা উচিত, কেননা মানুষ ভোট দিতে যাওয়াটা যেটা আগামী দিন আশঙ্কায় পরিণত হয় যে গুলি খেয়ে বা বোমা খেয়ে হতাহত হয়ে বাড়ি ফিরতে না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই মানুষকে স্থিতিশীল নিশ্চিন্ত জায়গাটা কিন্তু প্রশাসনকে আগামী দিন যদি না দিতে পারে তাহলে কিন্তু আগামী দিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ দিন আসছে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। ভূমিকম্প, আগ্নেয়গিরির উদ্গীরণ এবং প্রবল বর্ষণে মাটি খসে পড়ে তার নিজস্ব চাপেই ঢালুস্থান থেকে পতিত হতে থাকে। এই ভূমিধসের পথে সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অত্যাধুনিক উপগ্রহের মাধ্যমে বিজ্ঞানীরা ভূমিধস প্রবণ অঞ্চলের একটি তালিকা তৈরি করেছে এবং এর ফলে নির্ণয় করা যায় কখন কোন সময় ভূমিধস হতে পারে এবং এর আগাম সতর্কতা ঘোষণা করা যায়। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক জর্জ পুটিকের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব মোর্শেদের সাথে কথা বলেছেন এবং রিপোর্ট করেছেন শাহাদাত হোসেন সবুজ।
প্রতিবছর ভূমিধসের কারণে অনেক মানুষ প্রাণ হারায়, সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে, এর বেশিরভাগ হয় আর্থিকভাবে অসচ্ছল এলাকাগুলোতে। ভূমিধস বেশিরভাগ ক্ষেত্রেই প্রবল বৃষ্টিপাতের ফলে হয়, তবে ভূমিকম্প এবং পরিকল্পনাহীনভাবে মাটি খননও এর জন্য দায়ী। ইউনিভার্সিটি স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন এবং নাসার সাথে যৌথভাবে একটি প্রকল্প রয়েছে, সেখানে কাজ করছেন ভূবিজ্ঞানী থমাস স্ট্যানলি। তিনি বৃষ্টিপাত এবং ভূমিধসের সাথে সম্পর্কের ভিত্তিতে বিশদভাবে ভূমিধসের সর্বাধিক ঝুঁকিপূর্ণ এলাকার একটি মানচিত্র তৈরির কাজ করছেন। ভূবিজ্ঞানী থমাস স্ট্যানলি বলছিলেন,
Basically what we say is that if there is a certain amount of rainfall, more than that amount of rainfall,
আমরা মূলত যেটা বলতে চাই, যদি কোনো এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বর্ষণ হয় তাহলে সেই বিশেষ এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই তথ্য আসে বিশ্ব বৃষ্টিপাত পরিমাপক কৃত্রিম উপগ্রহ থেকে। এই উপগ্রহটি 2014 সালে জাপান এবং নাসা যৌথভাবে উৎক্ষেপণ করেছিল। বৃষ্টিপাত পরিমাপ ছাড়াও এটি অন্য কারণগুলোর উপরও দৃষ্টি রাখছে। ভূবিজ্ঞানী থমাস স্ট্যানলি আরও বলছিলেন,
We also look at deforestation, which could be caused by logging or fires or construction, and we look at the presence of faults.
গাছ কাটা, বনে আগুন লাগা অথবা আবাসস্থল তৈরির ফলে বনভূমি উজাড় হবার দিকে আমরা নজর রাখি। খেয়াল রাখা হয় ভূমিতে প্রাকৃতিকভাবে ফাটল সৃষ্টি হচ্ছে কিনা, এটি অগ্নিগিরির উৎকিরণের ফলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এসব কারণে বিভিন্ন অঞ্চলে ভূমিধসের ব্যাপক প্রবণতা থাকে। এ সমস্ত তথ্য উপাত্ত এক করে একটি ম্যাপ তৈরির করা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যায় কোন কোন এলাকায় ভূমিধসের হুমকির মধ্যে রয়েছে। থমাস স্ট্যানলি বলছিলেন,
There are many regions of the world that are prone to landslides, but the very large area
পৃথিবীর বিভিন্ন জায়গা ভূধস প্রবণ, তবে দক্ষিণ এবং পূর্ব এশিয়ার মধ্যে থাকা বড় অঞ্চলটি, হিমালয় থেকে যে পর্বতমালা রয়েছে, তাজিকিস্তান থেকে বার্মার পাহাড়ি এলাকায় ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, অন্য যে কোনো স্থান থেকে এসব এলাকায় টেকটনিক ক্রিয়া অনেক বেশি সচল। স্ট্যানলি উল্লেখ করেছেন, ভূপগ্রহ প্রকৃত ভূমিধস দেখতে পায় না, এ কারণে সাধারণ মানুষ তথ্য দিলে ভূমিধস প্রবণ এলাকার মানচিত্র তৈরিতে সহায়তা পাওয়া যেতে পারে। থমাস স্ট্যানলি বলছিলেন,
possible for anybody to go on the web and report landslides that have happened.
সম্প্রতি আমরা ওয়েবসাইটে একটি অংশ রেখেছি যেখানে ভূমিধস এলাকার লোকজন ভূমিধসের কথা জানাতে পারেন। এর ফলে কোনো অঞ্চল যদি বাদ যায় এই ম্যাপ থেকে, তা আমরা মানচিত্রতে যুক্ত করতে পারবো। এর ফলে সাধারণ জনগণ বৈজ্ঞানিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করবে, তাতে ভূমিধস প্রবণ এলাকার মানচিত্র আরও সুচারু হবে। ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে landslide.nasa.gov, যে কেউ ওয়েবসাইটে যেয়ে রিপোর্ট করতে পারেন। অধ্যাপক মাহবুব মোর্শেদ, আপনি শুনছিলেন ভূমিধস প্রবণ এলাকার মানচিত্র তৈরির কথা। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে শিক্ষকতা করছেন, ওই অঞ্চলটিও কিন্তু বাংলাদেশের ভূমিধস এলাকাগুলোর মধ্যে অন্যতম, তাই নয় কি?
আপনি ঠিকই বলেছেন, আমি যে অঞ্চলে অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে, এটি আসলে পার্বত্য অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলা এবং পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটি, এটি টার্সিয়ারি সময়কালের যে পাহাড়, সেই পাহাড়গুলো এই এলাকার ভূমির একটা বড় অংশ জুড়ে বিস্তৃত রয়েছে। মূলত এই পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের ঘটনাগুলো প্রতি বছর বর্ষার যে সময় আসে সেই সময়টাতে সংঘটিত হয়ে যায়। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি আবার মানুষ যানমালেরও কিন্তু একটি ব্যাপক ক্ষয়। এর আগে আমি যেমন শুনছিলাম যে ভূমিধসের সাথে বিশেষ করে পাহাড়ের পাহাড়ি অংশে যে ল্যান্ডস্লাইড, এর সাথে দুটি বিষয় আসলে প্রধান, একটি হচ্ছে টেকনিক্যাল বিষয় এবং আরেকটি হচ্ছে অ্যান্থ্রোপোলজিক্যাল বা মানুষের সাথে মানুষের সৃষ্ট কিছু কার্যকলাপ বা মানুষ যে এই ভূমিদশের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার। ওই টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে আমাদের এই অংশের যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো বয়সে অনেক নবীন ভূতাত্ত্বিক সময়কালের বিচারে, এবং নবীন হওয়ার কারণে এই পাহাড়গুলো কিন্তু এখনো খুব বেশি কম্প্যাক্ট বা খুব বেশি শক্ত হয়ে যায়নি। এগুলো কিন্তু অনেকটাই বেলে মাটির তৈরি পাহাড়, বেলে মাটি এবং স্যান্ডের পরিমাণ বা বালির পরিমাণ অনেক বেশি, যার ফলে ভূমিগুলো এই পাহাড়ি অংশগুলো যখন আমাদের বর্ষা সিজনের আগে যে ড্রাই পিরিয়ডটা হয়, ড্রাই পিরিয়ডটা থাকে যে শুষ্ক সময়টাতে একেবারে মানে কি বলবো এটাকে যে খুব রৌদ্রের তাপে এটা খুব অনেক জায়গায় ফাটল তৈরি হয়। এই ফাটল গুলো দিয়ে যখন আবার বৃষ্টির সিজন আসে, বর্ষাকাল চলে আসে, তো বর্ষাকালে এই ফাটল গুলো দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে পাহাড়ের এই ফাটল গুলো দিয়ে, এই তখন পাহাড় গুলো প্রচুর পরিমাণে পানি ধারণ করে এবং এক পর্যায়ে দেখা যায় পাহাড় গুলো আর পানি ধারণ করতে পারে না, তখন এই বালিগুলো দিয়ে পানিটা প্রবল বেগে বেরিয়ে আসে। এটা একটা মার্সলাইড এর তখন ঘটনা ঘটে। আপনারা জানেন যে 2016 সালে চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি জায়গায় ক্যান্টনমেন্ট এলাকায়, লেবু বাগান এলাকায়, সেখানে আপনার এরকম অনেক মানুষ কিন্তু সেখানে মৃত্যুবরণ করেছে, একই পরিবারের পাঁচজন মানুষ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরেও পাঁচজনের
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, আপনার বিভাগ থেকে কি কোনো জরিপ করা হয়েছে?
2016 যে ঘটনাটা আপনাকে বললাম, এরপরে কিছুটা উদ্যোগ দেখেছিলাম মানুষগুলিকে সরিয়ে নেওয়ার, কিন্তু তখন আমরা শিক্ষার্থীদের আসলে বলেছিলাম যে আসলে এই ল্যান্ডস্লাইড প্রোন জোন গুলোকে আইডেন্টিফাই করা।
জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক সংস্থা, তারা বলছে যে কক্সবাজারে বালুখালী ও কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে, এবং আমরা গণমাধ্যমে দেখেছি যে পাহাড় কাটছে সেই জায়গাতে।
এখানে তো আপনি অবশ্যই জানেন যে সেখানে পাহাড় কাটার কোন নিয়ন্ত্রণ বলে কিছু নেই, কারণ সেখানে যে গ্রিন যে কাভারেজ, সেই কাভারেজ বলতে একেবারেই নেই, না থাকার কারণে সেখানে আপনি দেখুন খুবই ফ্যান পাহাড় গুলোতে খুবই বালি, বালির পাহাড়, এগুলো বৃষ্টি আসলেই যে ভূমি ধসে যাবে এর থেকে রোধ করা যাবে না। সেই জন্য ওইখানে যে পাহাড় গুলো কাটছে এমন খারাপ ভাবে কাটা হচ্ছে, পাহাড়ের ঢালের মধ্যেই আছে বাড়িঘর, সুতরাং উপরে পাহাড় এবং খুব খারাপ ভাবে পাহাড় গুলো কাটা হয়েছে, কাটা হওয়ার কারণে সেখানে পাহাড়ের ঢালের মধ্যে প্রচুর রোহিঙ্গারা যেখানে সেখানে যত্র ছড়িয়ে আছে, সুতরাং বৃষ্টি আসলেই এই পাহাড় গুলো বালি প্রচুর বালির পাহাড় গুলো প্রচুর পরিমাণে পানি চুষে নেবে এবং সেগুলো একসময় ধসিয়ে দিবে আপনার এই বসতি গুলোকে।
আপনার দৃষ্টিকোণ থেকে খুব দ্রুত কি পদক্ষেপ গুলো নেওয়া উচিত
এই মুহূর্তে? ভূতত্ত্ববিদ এবং এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের একটা টিম তৈরি করে যে এলাকাগুলোতে ল্যান্ডস্লাইড গত বছর হয়েছে শহর এবং পার্বত্য, সেখানে খুব দ্রুত কিছু জরুরি করে আইডেন্টিফাই করে, কারণ স্যাটেলাইট ইমেজ গুলো খুব হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ কিন্তু অ্যাভেলেবল, এবং এগুলো নিয়ে যদি সরকার এখন কাজ শুরু করে দেয় তাহলে সেখান থেকে আপনার যে ঝুঁকিপূর্ণ কিছু কিছু ঝুঁকিপূর্ণ আছে একদম দেখলে বোঝা যায় সেখান থেকে সরিয়ে নেওয়া আর গবেষক টিম কাজ শুরু করে দেওয়া। আর টেকনাফের যে বিষয়গুলো বালুখালী সেখানে এটা তো আমরা দেখতেই পারি,
ধন্যবাদ মাহবুব মোর্শেদ, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য
আপনাকে ধন্যবাদ।
রুয়ান্ডার শিশুদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মেগান মার্কেলের। আগামী 19 মে শনিবার প্রিন্স হ্যারিকে বিয়ে করার মাধ্যমে মেগান মার্কেল পেতে যাচ্ছেন রাজপদ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ভিশনের বিশ্ব রাষ্ট্রদূত হিসেবে রুয়ান্ডা পরিদর্শনে যান মার্কেল। সেখানে শিশুদের জন্য পরিষ্কার পানির জন্য অর্থ সাহায্য বিস্তৃত করার লক্ষ্যে কাজ করেছেন মার্কেল। ভয়েস অফ আমেরিকার মারিয়ামা ডিয়ালোর প্রতিবেদনটি করেছেন, প্রতিবেদনটি বাংলায় পড়েছি আমি সঞ্জানা এবং আমার সঙ্গে ছিলেন আহসানুল হক। গাছিবো গ্রামের এলিমেন্টারি স্কুলের বাচ্চারা পরিষ্কার পানি পেয়ে মহা খুশি। কেউ কাপ বা বোতল ভরছে, কেউ বা অতি গরমে শরীর ঠান্ডা করার জন্য কলের নিচে মাথা দিয়ে চুল ধুচ্ছে। তারা অসম্ভব খুশি এবং কৃতজ্ঞ মেগান মার্কেলের এই সাহায্যের জন্য।
মার্কেল আমাদের এই পানি এনে দিয়েছে, আমাদের এখন পরিষ্কার পানি আছে যা আমরা পান করি এবং অন্যান্য কাজে ব্যবহার করি।
দুই বছর আগে ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে রুয়ান্ডা পরিদর্শন করতে যে গাজিবো গ্রামে গিয়েছিলেন মেগান মার্কেল। সেখানে ওয়ার্ল্ড ভিশনের পানির একটি প্রকল্প পরিষ্কার পানি প্রদানে সহায়তা করে। জোসেফা নিনিয়াঙ্গা বলেন এই গ্রামের ওপর মার্কেলের অন্যরকম প্রভাব আছে। তিনি এখানে আসতেন এবং আমাদের জন্য পরিষ্কার পানি আনতেন, আমাদের অনেক যত্ন নিতেন। আমরা এই পরিষ্কার পানি ব্যবহারের পর আর অসুস্থ হতাম না। এক ছাত্র আশা করছে রাজপথ পাবার পর মার্কেল যেন দুস্থদের সাহায্য করা ছেড়ে না দেন।
রাজপরিবারের একজন সদস্য হওয়া খুব ব্যতিক্রমী একটি ব্যাপার। আমি আশা করি তিনি রাজপরিবারের সদস্য হবার পরও দুস্থদের সাহায্য করবেন, শ্বেতাঙ্গ বা আফ্রিকান মানুষ নির্বিশেষে।
This morning we saw a water distribution station where all the water gets pumped from there. There are 12 different water points in this community now. This one was just built last year. It gives water to 136 different households. That's 600 people. The ease in which they're able to get water.
এই পানি প্রকল্প থেকে 130টি পরিবার সুবিধা পেয়েছে। সবাই মার্কেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার আগামী জীবনের জন্য শুভকামনা করেছে।
নতুন রাজকুমারীর জন্য অনেক শুভকামনা। আমি আশা করি তিনি তার স্বামীকে সম্মান করবেন এবং অনেক ভালোবাসবেন।
প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের ঘোষণা দেবার কিছুদিন আগেই ওয়ার্ল্ড ভিশনের দূতের ভূমিকার ইতি টানেন মার্কেল। তবে সবাই খুব আশাবাদী রাজপরিবারের এই সদস্য তাঁর মানবিক কাজ চালিয়ে যাবেন। ওদিকে এক সাক্ষাৎকারে মেগান মার্কেল বর্ণনা দিয়েছেন প্রিন্স হ্যারি কিভাবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়ের পর মার্কেল তার মানবাধিকার কাজগুলো সম্পর্কে কিছু কথাও বলেছেন। আমাদের জন্য রাতটি ছিল খুবই সাধারণ। আমরা দুজন মিলে চিকেন রোস্ট বানাচ্ছিলাম, যখন আমি হঠাৎ পেছনে ফিরে দেখি হ্যারি হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। আমি খুব উৎফুল্ল উত্তেজিত হয়ে যাই ওর প্রপোজালে। সত্যি খুব অবাক হয়েছিলাম এবং খুব আনন্দের রাত ছিল আমার জন্য। মার্কেলের কাছে জানতে চাইলে তিনি তার মানবাধিকার কাজ চালিয়ে যাবেন কিনা, তিনি বলেন,
The causes that have been very important to me, I can focus even more energy on, because very early out of the gate, I think you realize once you have access or a voice that people are willing to listen to, with that comes a lot of responsibility, which I take seriously. And at the same time, I think in these beginning few months and now being
boots on the ground in the UK, I'm excited to just really get to know more about the different communities here, smaller organizations who are working on the same causes that I've always been passionate about under this umbrella. And also being able to go around to the Commonwealth, I think it's just just the beginning of a...
There's a lot to do. There's a lot to do.
আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি তা শুধু আমার কাছে নয়, হ্যারির কাছেও অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের দুজনের এখানেই মিল রয়েছে, যে আমরা মানুষের জন্য কাজ করতে পছন্দ করি, আমরা পরিবর্তনে বিশ্বাসী এবং এই বিশ্বে পরিবর্তন আনার জন্য একসঙ্গে কাজ করতে পারব। ভাবতে ভালো লাগে যে আগের চাইতে এখন আরও উদ্যমে কাজ করতে পারব এবং যে অবস্থান থেকে কাজ করব তা আগের চাইতে আরও বেশি কার্যকর হবে। এখন দায়িত্ব অনেক বেশি, আশা করছি নতুন অবস্থান থেকে আগের মতোই কাজ করতে পারব। এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
সারা বিশ্বের মানবাধিকার সম্পর্কিত পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চীন অন্যতম একটি দেশ যেখানে সরকার প্রতিদিনই তার নিজস্ব জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে চলেছে। ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের সিনিয়র ব্যুরো কর্মকর্তা মাইকেল কোজ্যাক এই রিপোর্ট প্রকাশের পর সংবাদ অবহিতকরণে বলেন, যুক্তরাষ্ট্র চীনে অব্যাহত হারে দমনের হার বৃদ্ধিতে অত্যন্ত উদ্বিগ্ন। গত বছরের দমননীতির বৃদ্ধির আলোকে দীর্ঘ সময় ধরে ফালুঙ্গং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই চরম পরিস্থিতি বিরাজ করছে। একই করুণ অবস্থা বিরাজ করছে তিব্বতি এবং উইগরদের বেলায়ও। এই দমননীতির অস্বাভাবিক অবস্থা সাধারণভাবে এসব গ্রুপ এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে চরম বলে বলা হয়েছে। 2017 সালের পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট অনুযায়ী চীনে অবাধ গ্রেফতার ও জোরপূর্বক অদৃশ্য হয়ে যাওয়া ঘোরতর এক সমস্যা হয়ে রয়েছে, যা বেশি প্রকট আইনজীবী, মানবাধিকারের সক্রিয়বাদী, সাংবাদিক, ধর্মীয় নেতৃবর্গ এবং প্রাক্তন রাজনৈতিক বন্দীদের বেলায়। গাও জি শেং নামের একজন মানবাধিকার আইনজীবী আগস্ট মাসে নিখোঁজ হয়ে যান। তার পরিবার পরিজনদেরকে বলা হয় যে তিনি গোপন কোনো স্থানে পুলিশের হেফাজতে রয়েছেন। আইনজীবী ওয়াং কুয়াং জাংকে 2015 সালের 709 ধারায় ধরপাকড়ের পর তাঁর পরিবার পরিজন তাকে আর দেখেননি বা কোথায় তিনি আটক আছেন সে ব্যাপারেও তারা জানেন না। শিজিয়াং এবং টিবেতে এই দমন অভিযানের মাত্রাও অন্য এক উদ্বেগের বিষয়, যেখানে উচ্চ প্রযুক্তি ব্যবহারে নজরদারি এবং ব্যাপক পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। লক্ষ লক্ষ লোককে সেখানে আটক করা হয়েছে, নয়তোবা তারা অদৃশ্য হয়ে গিয়েছেন শুধুমাত্র তাদের ইসলামী বা অন্য জাতিগোষ্ঠী পরিচিতির কারণে। পররাষ্ট্র দপ্তর এছাড়াও অন্যান্য অধিকার লঙ্ঘনের কথা জানিয়েছে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে মাধ্যম ও ইন্টারনেটের ব্যবহারে সরকারের কঠোর নিয়ন্ত্রণ, মানবাধিকার প্রবক্তা সংগঠন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সেবায় নিবেদিত সংস্থা এবং ব্যক্তিদের উপর কড়া দমন অভিযান, সরকারের জন্ম নিয়ন্ত্রণের নীতিমালা যেখানে অনেক ক্ষেত্রে জোরপূর্বক বন্ধাত্মকরণ এবং গর্ভপাত করানো হয়, ভাষা প্রকাশের সমাবেশ, সংগঠন ও আন্দোলনের উপর সরকারের কড়া নিষেধাজ্ঞা আরোপ। ঊর্ধ্বতন ব্যুরো কর্মকর্তা কোজ্যাক বলেন, যুক্তরাষ্ট্র চীনা নেতাদের উদ্দেশ্যে একই ধরনের বার্তা পৌঁছাবে, আর তা হল চীনা জনগণের প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটাতে তাদের কাছে সম্ভাবনার দ্বার খুলে দিতে হবে, তা বন্ধ করে দিয়ে নয়।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, সঞ্চালন করেছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে আমেরিকান অভিনেত্রী এবং মানবাধিকার কর্মী মেগান মার্কেল, যিনি ইংল্যান্ডের প্রিন্স হ্যারিকে বিয়ে করতে যাচ্ছেন, তার কথা এবং ভারতে মেয়েদের চাকরির ক্ষেত্রে সমতা আনার একটা প্রচেষ্টার কথা আপনাদের শোনাব। মেগান মার্কেল এ সপ্তাহান্তে ইংল্যান্ডের প্রিন্স হ্যারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। 19 মে সবার চোখ থাকবে সেই রাজকীয় বিয়ে টেলিভিশনের পর্দায় দেখার জন্য। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মারিয়ামা দিয়াও মেগান মার্কেল সম্পর্কে আরও বিস্তারিত জানিয়েছেন। মেগান মার্কেলের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে এবং তিনি সেখানেই বড় হয়েছেন। তিনি একজন অভিনেত্রী, মডেল এবং মানবাধিকার কর্মী। ছেলেবেলা থেকে যারা তাকে চেনেন তারা বলেন তিনি দৃঢ় আত্মবিশ্বাসী। এক বন্ধুর মাধ্যমে মেগান আর হ্যারির পরিচয় হয়। প্রথম সাক্ষাতের পর বেশ দ্রুত তাদের সম্পর্ক গভীর হয়। গত সেপ্টেম্বর মাসে তাদের প্রথম প্রকাশ্যে দেখা যায় তারা একে অপরের হাত ধরে হাঁটছেন। 2 মাস পরেই তাদের মধ্যে বাগদান হয়। লস অ্যাঞ্জেলেসের একটি ক্যাথলিক হাইস্কুল ইমাকিউলেট হার্টে তিনি পড়াশোনা করেন। সেই স্কুলে তার এক শিক্ষয়িত্রী ক্রিস্টিন নুটসন মার্কেল তার পেশায় যেভাবে অগ্রসর হয়েছেন তার উপর নজর রেখেছেন। থিওলজি বিভাগের প্রধান ক্রিস্টিন নুটসন বললেন,
I was actually showing her speech to the UN before she got engaged to Prince Harry, simply because here's an alum who's gone out, she has a wonderful career, she's very successful, but she has this sense of, I need
Prince Harry সঙ্গে মার্কেলের বাগদানের আগে জাতিসংঘে তিনি যে ভাষণ দিয়েছেন আমি সেটা শিক্ষার্থীদের দেখাচ্ছিলাম, শুধুমাত্র সেই কারণে যে এখান থেকে পাশ করে গেছে আমাদের স্কুলের একটি ছাত্রী, তার পেশায় চমৎকারভাবে অগ্রসর হয়েছে, সে খুবই সাফল্য অর্জন করেছে, কিন্তু তবু তার মধ্যে সমাজের জন্য কিছু করার প্রয়োজনীয়তার বোধটা ছিল সবসময়। ক্রিস্টেন নুটসন বলেন, মেগান মার্কেলের আত্মবিশ্বাসের কারণে অন্যদের কাছ থেকে তাকে ভিন্ন মনে হয়েছে। ইমাকুলেট হার্ট স্কুলের থিওলজি বিভাগের প্রধান ক্রিস্টিন নুটসন বললেন,
Instead of complaining about something, let's think about what we might be able to do to change it.
কোনো কিছুর ব্যাপারে অভিযোগ না করে মেগান বলতেন, আমরা চিন্তা করি কিভাবে তা পরিবর্তন করা যায়। মেগান মার্কেলের ওই সব বৈশিষ্ট্যের জন্য ইমাকুলেট হার্ট স্কুলের থিওলজি বিভাগের আরেকজন শিক্ষিকা মারিয়া পোলিয়া প্রিন্স হ্যারির কথা বললেন,
My first thought really truly was, he is so lucky. He has no idea.
প্রথমেই আমি যে কথাটা ভেবেছি তা হচ্ছে, প্রিন্স হ্যারি কি ভাগ্যবান, তিনি জানেনও না তিনি কত ভাগ্যবান। মার্কেল, যিনি বেশ কয়েকটি টেলিভিশন শোতে অভিনয় করেছেন, তিনি প্রথম মঞ্চে আত্মপ্রকাশ করেছেন এই স্কুলেরই অডিটোরিয়ামে। সবাই তাকে মনে রাখেন এভাবে, যে মেয়েটি মঞ্চে উজ্জ্বল হয়েছিল সে সবসময় অন্যকে সাহায্য করার জন্য সময় করে নিত। মার্কেলের হাইস্কুলের শিক্ষয়িত্রী মারিয়া পোলিয়া মার্কেল যে লাজুক ছিল তা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। দরিদ্র পাড়ায় একটি দাতব্য প্রতিষ্ঠান সুপ কিচেনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য মারিয়া পোলিয়া মেগান মার্কেলকে উৎসাহ দিয়েছেন। তিনি বললেন,
What's memorable for me about Meghan was her work on Skid Row with homeless people. It wasn't just handing out the food for the day. It was really getting to know the people.
গৃহহীনদের সঙ্গে মেগান যেভাবে কাজ করেছে আমার কাছে তা স্মরণীয় হয়ে থাকবে। মেগান যে শুধু দরিদ্রদের খাবার পরিবেশন করত তা নয়, ও তাদের কথা জানতে চাইত, তাদের নাম জানত, তাদের কাহিনী জানত। মেগান মার্কেল এক ছাত্রী থেকে টেলিভিশনের অভিনেত্রী হয়েছেন এবং হতে যাচ্ছেন প্রিন্সেস। তার এককালের স্কুল ইমাকুলেট হার্ট 19 মে তা উদযাপন করার পরিকল্পনা করছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের সঙ্গে ব্রিটেনের সময়ের পার্থক্য 9 ঘন্টার। সকলে অনুমান করছেন তা সত্ত্বেও টেলিভিশনের পর্দায় রাজকীয় বিয়ে দেখার জন্য বিপুল সংখ্যক অতিথি সমবেত হবেন। তাদের মধ্যে থাকবেন মেগান মার্কেলের পুরাতন শিক্ষয়িত্রীরা, পুরনো ক্লাসমেটরা এবং তার অসংখ্য ভক্ত। ভারতে মেয়েদের চাকরির ক্ষেত্রে সমতা আনার একটা প্রচেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় থেকে যারা সবে পাশ করে বেরোচ্ছেন তাদের মধ্যে মহিলাদের সংখ্যা 42%, কিন্তু প্রাথমিক পর্যায়ে পেশাজীবী হিসেবে যাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হচ্ছে তাদের মধ্যে মেয়েদের সংখ্যা মাত্র 24%। তাদের মধ্যে যারা সম্ভবত ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় উত্তীর্ণ হতে পারবেন তাদের সংখ্যা হবে মাত্র 19%। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে সংখ্যক মহিলা কর্মক্ষেত্রে ত্যাগ করবেন তার হার পুরুষদের চাইতে বেশি। নতুন দিল্লি থেকে আমাদের সংবাদদাতা রিতুল যোশী জানিয়েছেন, পুরুষ প্রধান কর্মক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে বিশেষভাবে মেয়েদের জন্য নতুন দিল্লিতে একটি ব্যবস্থাপনার নতুন কোর্স চালু হয়েছে। এই তরুণীরা শুধু ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিচ্ছেন না, ঊর্ধ্বতন পর্যায়ে ব্যবস্থাপক হতে হলে কী ধরনের দক্ষতার প্রয়োজন তারা তাই শিখছেন। বর্তমানে ঊর্ধ্বতন পর্যায়ে ব্যবস্থাপকদের মধ্যে পুরুষদের সংখ্যা অনেক অনেক বেশি। নতুন দিল্লির বেদিকা স্কলার্স কার্যক্রম মেয়েদের সেই প্রশিক্ষণই দিচ্ছে। 2015 সালে কার্যক্রমটি চালু হয়। এর লক্ষ্য ছিল মহিলা পেশাজীবীরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং মহিলা পেশাজীবীদের যেসব প্রয়োজন রয়েছে তা মোকাবেলা করা। বেদিকা স্কলার্স প্রোগ্রাম ফর উইমেনের প্রতিষ্ঠাতা ডিন অনুরাধা দাস মথুর বললেন,
लड़कियों की स्ट्रेंथ है, एम्पैथी है, कोलैबोरेटिव काम है, अभी उनको इम्पोर्टेंस नहीं दी जाती। हमारे प्रोग्राम में इस तरह के मॉड्यूल्स हैं जहां लड़कियां अपनी स्ट्रेंथ डिस्कवर कर पाएं।
নারী দের যে সব বৈশিষ্ট্য কে সব সময় মনে করা হয় সেটা তাদের একটা শক্তি, যেমন মানুষের প্রতি সহানুভূতি, লোকজনের সঙ্গে সহযোগিতা করা, সেগুলোকে এখন সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের কার্যক্রমে বিভিন্ন মডিউল আছে যেগুলো মহিলাদের সাহায্য করবে নিজেদের শক্তি খুঁজে পেতে। আহমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পরিচালক এরল ডিসুজা বললেন,
ইন দেয়ার ডেইলি লাইফ দে এনিওয়ে ইন্টারঅ্যাক্টিং উইথ মেন, ইটস জাস্ট ইন দ্য ক্লাসরুম দে আর আইসোলেটেড ফ্রম দ্যাট এন্ড নাও থিঙ্কিং থ্রু হোয়াট ডাজ দ্যাট ইন্টারঅ্যাকশন।
দৈনন্দিন জীবনে মহিলাদের পুরুষদের সঙ্গে আলাপচারিতা হয়, তবে ক্লাসরুমে তারা সেটা থেকে বিচ্ছিন্ন, তাই তাদের ভাবতে হয় তাদের জীবনে এর কি অর্থ দাঁড়ায়। 18 মাসের এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা মহিলাদের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার মূল স্তম্ভগুলোর সঙ্গে পরিচিত হন। পাঠ্যক্রমের একটা বড় অংশ হচ্ছে কলা ও জেন্ডার স্টাডিজ। লেখক ও ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার উর্বশী বুতালিয়া বললেন,
রহন সহন, লাইভলিহুড, রিসোর্সেস, যে হিংসা কা সামনা ও করতি হয়, তো আপ জব কাম কি দুনিয়া মে জাতে হ্যায় তো ইয়ে সব চিজো কো সাথ লেকে জাতে হ্যায় অর আগর ইন চিজো কা হল নাই নিকালা জা সকতা তো আপ চাহে আচ্ছি তনখা কামা রহি হ্যায় লেকিন ও আপকে লিয়ে জাদা মায়নে নাহি রাখতি হ্যায়।
এক নারী যখন কর্মক্ষেত্রে যোগ দেন তিনি তার জীবনের সব অভিজ্ঞতা, তিনি কি কাজ করেছেন, তার জীবনযাত্রা, যে সহিংসতার তিনি সম্মুখীন হয়েছেন ইত্যাদি সবকিছুই তার সঙ্গে থেকে যায়। এসব ইস্যুর যদি কোনো সমাধান না হয় তাহলে তিনি যত ভালোই উপার্জন করেন না কেন কোনো কিছুরই কোনো অর্থ হয় না। এক ছাত্রী সিমরঞ্জিৎ কাউর বললেন,
দে জাস্ট সেন্সিটাইজ ইউ মোর টু ইউ নো হোয়াট ইওর লিনিয়েজ হ্যাজ বিন অ্যাজ আ ওম্যান এন্ড ওয়েন ইউ গো ইনটু দ্য ওয়ার্কফোর্স ইট বিকামস ইওর রেসপন্সিবিলিটি টু এডুকেট পিপল।
আপনাকে এখানে সচেতন করে দেয় যে মহিলা হিসেবে আপনার পারিবারিক অভিজ্ঞতা কি ছিল, আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন তখন সেটা আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আপনি লোকজনকে বুঝিয়ে দেবেন আপনি কোন পারিপার্শ্বিক অবস্থা থেকে এসেছেন। আরেকজন ছাত্রী রণিতা সাহা বললেন,
লিবারেল আর্টস আপকা আপকে জো আপকে জো সোচনে কা তরিকা হ্যায় ও বহুত জ্যাদা ব্রডেন কর দেতা হ্যায় আর উসসে ক্যা হোতা হ্যায় কি আপ কিসি ভি প্রবলেম কো আপ এক বিজনেস অ্যাঙ্গেল সে সিরফ নাহি সোচতে হ্যায়।
কলা বিভাগে পড়াশোনা করলে আপনার চিন্তাধারার বিকাশ ঘটে, যা হয় তা হচ্ছে ব্যবসার দৃষ্টিকোণ থেকে আপনি আর সমস্যাগুলো দেখেন না, সে কারণে আপনি কিভাবে একটা সমস্যার সমাধান করবেন তা পাল্টে যায়। নিয়মিত ইন্টার্নশিপের যে কার্যক্রম থাকে এখানে তারা অন্যভাবে সেটা পরিচালনা করে। তাদের আছে শ্যাডো সিইও কার্যক্রম, এর ফলে ছাত্রীরা এক মাসের জন্য এক মহিলা প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ পান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এবং ফরচুন ম্যাগাজিন যৌথভাবে একটি কার্যক্রম পরিচালনা করে, ইমার্জিং উইমেন লিডার্স প্রোগ্রাম, সেটি থেকেই তারা এই ধারণাটা নিয়েছে। বেদিকা স্কলার্স প্রোগ্রাম ফর উইমেনের প্রতিষ্ঠাতা ডিন অনুরাধা দাস মথুর বললেন,
উস প্রোগ্রাম মে জানে কে বাদ মেরা সারা নজরিয়া বদল গিয়া কি লড়কিয়ো কো নৌকরি কে ক্ষেত্র মে কিস তরহ কে চ্যালেঞ্জেস হোতে হ্যায়, হোয়াট উড হেল্প দেম।
আমি যখন এই কার্যক্রমে অংশ নেই, মহিলারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন, কোন জিনিসগুলো তাদের সাহায্য করবে এবং কোন জিনিসগুলো আপনার জানা প্রয়োজন, সে সম্পর্কে আমার ধারণা পুরোপুরি পাল্টে যায়। বিশ্বব্যাংকের একটি রিপোর্টে বলা হয়, নারী ব্যবসা উদ্যোক্তারা অন্য নারীদের জন্য আরও বেশি কাজের সুযোগ করে দেন, তাই এ ধরনের কোর্স বা কার্যক্রম ভারতে আরও বেশি সংখ্যায় নারী ব্যবসা উদ্যোক্তা গড়ে তোলার জন্য একটা কার্যকর পদক্ষেপ।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে VOA 60, 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে VOA বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
দর্শক এবং শ্রোতাদের একটি খবর জানাতে চাই যে একটু আগে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ হয় আমরা খবরটি পেয়েছি যে মেগান মার্কেল বলেছেন যে তার বাবা তার বিয়েতে অংশগ্রহণ করতে পারছেন না, এবং মেগান মার্কেল বলেছেন যে তার বাবার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তার বাবা এই বিয়েতে অংশগ্রহণ তিনি ওখানে উপস্থিত থাকবেন না। এবং স্বাভাবিকভাবেই মেগান মার্কেল এই ব্যাপারটি নিয়ে অবশ্যই তার মন খারাপ রয়েছে, তারপরও আমরা শুভকামনা জানাচ্ছি তার নতুন জীবনের জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে অনেকেই আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, কিছু নাম পড়তে চাই। যেমন আছেন রোমান হোসেন, আছেন মোহাম্মদ মামুন, আহমেদ মুনির, মীর মুকুল, উত্তম কুমার পল, মোহাম্মদ শাকিল, শঙ্কর হালদার, জয়ন্ত হৈমন্তী, আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের অনেক প্রশংসা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যখন এভাবে আমাদের সঙ্গে থাকেন প্রতিদিন, সত্যিই খুব ভালো লাগে এবং মনে হয় যে আরও বেশি বেশি করে আমরা ভালো ভালো কাজ করি, আপনাদের জন্য নতুন নতুন খবর আপনাদের সামনে তুলে ধরি। এবং আমরা এখানে যারা সবাই আছি তারা কিন্তু আমরা সবাই কিন্তু অসম্ভব রকম চেষ্টা করি আপনাদের কাছে খবরগুলো একেবারে তৎক্ষণাৎ পরিবেশন করতে। আরও দেখেছি যে আপনারা বলছেন অনেকেই যে বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তো আমাদের অনুষ্ঠান ঠিকমতো শুনতে পান না, আবার কেউ কেউ বলেছেন যে ফেসবুকে আমাদের লাইভটা অনেক সময় সম্প্রচারে বিঘ্ন ঘটে। এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইন্টারনেটের সংযোগও কিন্তু একটি সমস্যা হয়ে থাকতে পারে, সেদিকেও আমরাও যেরকম চেষ্টা করে যাই আমাদের দিক থেকে খেয়াল রাখার জন্য, আশা করি আপনারাও আপনাদের দিক থেকেও খেয়াল রাখবেন। আর আরও যে বিষয়গুলো দেখতে পাচ্ছি আপনারা লিখেছেন যে বিভিন্ন IPL এর খবর অনেকে জানাচ্ছেন, এবং আরও দেখেছি যে আপনারা আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছেন। আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন যে কোন কোন অনুষ্ঠান আমাদের আমাদের পরিবেশনাগুলো আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের মন্তব্য কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই হিসেবে কিন্তু আমরা আপনাদের কাছে আরও বেশি সুন্দর করে পরিবেশন করতে পারবো সেই আশা রাখছি। আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন, ছিলেন, আছেন, আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। এবং এই মুহূর্তে আমাদের হাতে আরো কিছু আমি নাম যেরকম পড়তে চাচ্ছি, যেমন জীবননগর চুয়াডাঙ্গা থেকে আছেন জাহিদুর রহমান মুকুল, খুলনা থেকে আছেন আহমেদ মুনির, তারপর ভারত থেকে যেরকম আমাদের সঙ্গে সবসময় থাকেন দেখেছি শঙ্কর হালদার আছেন, তারপর সিদ্ধার্থ ভট্টাচার্য আপনি লেখেননি আপনি কোথা থেকে আছেন, তারপর আছেন বেশ কয়েকজনের নাম পড়েছি, আগামীতে আরও পড়ব, তবে এই মুহূর্তে আনিস আহমেদ আছেন সংক্ষিপ্ত সংবাদ নিয়ে স্টুডিওতে।
ধন্যবাদ সঞ্জনা। সংক্ষিপ্ত সংবাদ হচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার নির্ধারিত শীর্ষ বৈঠক যাতে অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়া তার জোর চেষ্টা চালাচ্ছে। গতকাল পিয়ংইয়ং সরকার সতর্ক করে দিয়েছিল যে তার পরমাণু অস্ত্র কর্মসূচি বিনষ্ট করার যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে সে ওই শীর্ষ বৈঠক বাতিল করতে পারে। আজ দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই সংকল্প প্রকাশ করেছে যে তারা সৌল, ওয়াশিংটন এবং পিয়ংইয়ং এর মধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশগুলোর অবস্থানের সমন্বয় সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এই শীর্ষ বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হতে পারে। ওদিকে বুধবার আরও পরের দিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে এই শীর্ষ বৈঠক হবে কি হবে না সে ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, দেখি কি হয়, সময় সব বলে দেবে। আগামীকাল ইউরোপীয় কমিশন এ ব্যাপারে একটি উদ্যোগ নিতে যাচ্ছে যাতে করে ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করতে ইউরোপীয় কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হবে। এর লক্ষ্য হবে পরমাণু চুক্তি বহাল রাখতে ইরানকে সাহায্য করা এবং একই সঙ্গে ইউরোপের কর্পোরেট স্বার্থ সংরক্ষণ করা। কমিশনের চেয়ারম্যান জঁ ক্লড জাঙ্কার আজ বুলগেরিয়ার সোফিয়ায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর বলেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে ইউরোপীয় কোম্পানিগুলোকে রক্ষা করা, আমাদের এখন সক্রিয় হতে হবে আর তাই আমরা এখন এই প্রক্রিয়া শুরু করেছি। মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক, যাকে এই গত সপ্তাহ নির্বাচনের আগে পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে বলে মনে করা হতো, তিনি এখন নতুন করে দুর্নীতির অভিযোগের সম্মুখীন হচ্ছেন। আজ ভোরে মালয়েশিয়ার পুলিশ সাবেক এই নেতার বাড়ি এবং অন্যান্য সম্পত্তিতে অভিযান চালিয়ে সেই সব নথিপত্রের সন্ধান করে যা তার বিরুদ্ধে আনা অভিযোগ যে তিনি রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল বা ১MDB থেকে কয়েক কোটি ডলার আত্মসাৎ করেছেন। কর্পোরেটের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনায় তার কথিত ভূমিকা ফাঁস হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করছে যে তিনি ওই তহবিল থেকে ৪৫০ কোটি ডলার আত্মসাতে সাহায্য করেছেন। নাজিব কোনোরকম অন্যায় করার কথা অস্বীকার করেন। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাহিনী কথিত ইসলামিক স্টেটপন্থী একজন শীর্ষ জঙ্গি কমান্ডারকে তাড়া করে হত্যা করেছে। শতাধিক শিয়া মুসলিম এবং পুলিশের লোকজনদের হত্যা করার জন্য এই লোকটিকে খোঁজা হচ্ছিল। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে গোপন খবর পেয়ে রাতের বেলার এই অভিযানে দুজন আত্মঘাতী আফগান বোমাবাজকেও হত্যা করা হয় এবং সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী নিরাপত্তা বাহিনী একজন আহত সন্ত্রাসীকেও আটক করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয় যে তুমুল বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারায় এবং চারজন সৈন্য আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পাকিস্তানি সামরিক বাহিনী নিহত ওই উগ্রবাদী কমান্ডারকে সালমান বাদেনি বলে চিহ্নিত করেছে এবং বলছে যে সে ওই প্রদেশে নিষিদ্ধ সুন্নি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই জংভির নেতৃত্বে ছিল। মনে করা হয় যে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস তিন বছর আগে আফগানিস্তান পাকিস্তান অঞ্চলে তার উগ্রবাদী কর্মকাণ্ড শুরু করার পর থেকে এই গোষ্ঠী লস্কর-ই জংভি আইএসের সঙ্গে সম্পৃক্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কৌঁসুলি বলছেন যে অভিশংসকরা এটা নির্ধারণ করেছেন যে ২০১৬ সালের নির্বাচনের সময় রাশিয়ার হস্তক্ষেপ এবং এ ব্যাপারে তদন্তে বাধা দিয়ে তিনি কার্যত বিচারকেই বাধাগ্রস্ত করেছেন কিনা সে ব্যাপারে অভিযুক্ত হলেও তাঁকে দোষী সাব্যস্ত করা হবে না। নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি, যিনি সম্প্রতি ট্রাম্পের আইনজ্ঞদের দলে যোগ দিয়েছেন, তিনি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে বলেছেন যে সম্প্রতি বিশেষ কৌঁসুলী রবার্ট মুলারের আইনজীবীরা তাঁকে বলেছেন যে তারা বিচার বিভাগের দীর্ঘদিনের নীতি মেনে চলবেন এবং তারা যদি বিশ্বাসযোগ্যভাবে অপরাধের স্পষ্ট প্রমাণও পান তাতে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দায়ী করা হবে না।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রেমকাস এবং ফেসবুকে সহায়তা করেছেন সাবরিনা চৌধুরী। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন, ভালো থাকুন সবাই, এবং বাংলাদেশে রোজা শুরু হচ্ছে, সবাইকে রোজার রমাদান মুবারক এবং শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।